أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين.
حضرت مسیح موعود علیہ الصلوۃ والسلام তার মনিব এবং নেতা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্যে দাসত্বে যে পদমর্যাদা অর্জন করেছিলেন তা প্রত্যেক আহমদীর জন্য স্পষ্ট, তা প্রত্যেক আহমদীরই জানা। আমি যেভাবে আপনারা জানেন গত খুতবায় খোদার সিফাত বা গুণবাচক নাম কাফির বরাতে বলেছিলাম যে ভালোবাসার এই মহান মান বা পদমর্যাদার কারণে যেই ভালোবাসা মুহাম্মদ সাল্লামের প্রতি তার ছিল, খোদার পবিত্র দৃষ্টিতে তিনি সবচেয়ে প্রিয় এবং পছন্দনীয় বান্দায় রূপান্তরিত হয়েছেন। তার অগণিত এলহাম, যার ভিতরে আরবি, উর্দু এবং ফার্সি এলহাম অন্তর্ভুক্ত, সমস্ত এলহাম এই কথার সাক্ষী বা সাক্ষ্য দেয়। আমি গত খুতবায় বলেছিলাম যে কিছু কোরআনী আয়াতাংশ তার উপর এলহাম হয়, জামাতে আহমদিয়ার জীবনের প্রতিটি দিন এ কথার সাক্ষ্য বহন করে যে তার এলহাম অবশ্যই সত্য এবং তার দাবি অবশ্যই সত্য এবং বস্তুনিষ্ঠ। খোদার নামে যে মিথ্যা বলে, বিশেষ করে যে নবুয়তের মিথ্যা দাবি করে, সে কখনো রেহাই পেতে পারে না। আল্লাহ তাআলা স্বয়ং এই নীতি কোরআনে কারিমে স্পষ্টভাবে বর্ণনা করেছেন। কোরআনের সূরা আল হাকার আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়ালাউ তাকাওয়ালা আলাইনা বাদাল আকাবিল লা খাযনা মিনহু বিল ইয়ামিন ثم لقطعنا منه الوتين فما منكم من احد عنه حاجزين। অর্থাৎ যদি সে কোন মিথ্যা কথা আমাদের প্রতি আরোপ করত, তাহলে অবশ্যই আমরা তাকে ডান হাতে ধৃত করতাম, এরপর আমরা অবশ্যই তার জীবন সেরা কেটে ফেলতাম, আর তোমাদের কোন ব্যক্তি তা থেকে আমাদের বিরত রাখতে পারত না। অতএব এটি একটি নীতিগত মানদণ্ড সেই ব্যক্তির জন্য যে খোদা তালার নামে মিথ্যা বলে। হযরত মসীহ মওউদ আলাইহিসসালাম এই মাপকাঠিকে নিজের সত্যতার প্রমাণ হিসেবে উপস্থাপন করেছেন। তিনি বলেন যে সত্যবাদের জন্য আল্লাহ তাআলা আরেকটি লক্ষণ এবং চিহ্ন নির্ধারণ করেছেন, তা হল রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা বলেন যে তুমি যদি আমার নামে মিথ্যা বলো, তাহলে আমি তোমার ডান হাতে ধৃত করব। আল্লাহ তাআলা সম্পর্কে যে মিথ্যা বলে এমন প্রতারক সফল হতে পারে না, বরং ধ্বংস হয়। প্রায় 25 বছর কেটে গেছে যখন থেকে আমি খোদা তালার ওয়াহিকে প্রকাশ এবং প্রচার করছি। যদি কোনো মিথ্যা এবং প্রতারণার আমি আশ্রয় নিতাম, তাহলে এই মিথ্যার কারণে খোদা কি নিজের প্রতিশ্রুতি রক্ষা করতেন না? আমাকে ধৃত করার পরিবর্তে তিনি আমার পক্ষে শত শত নিদর্শন প্রকাশ করেছেন, সাহায্যের পর সাহায্য দিয়েছেন। প্রতারকদের বা মিথ্যাবাদীদের সাথে এমনই ব্যবহার হয় বা দাজ্জালকে এ ধরনের সাহায্য পেয়ে থাকে? একটু ভাবো, চিন্তা করো, এমন কোন নিদর্শন দেখাও। আমি দৃঢ়তার সাথে বলছি যে তোমরা কোথাও এমন দৃষ্টান্ত খুঁজে পাবে না। তিনি মসীহ ইসলাম আরো বলেন যে মহানবী সাল্লাল্লাহু ইসলাম সম্পর্কে আল্লাহ তালা বলেন যে যদি আমার নামে একটি মিথ্যা বলতে একটি প্রতারণার আশ্রয় নিতে, তাহলে আমরা তোমার জীবন সেরা কেটে দিতাম। যেভাবে থেকে স্পষ্ট, আর এখানে তো গত 24 বছর ধরে প্রতিদিন খোদা সম্পর্কে মিথ্যা বলা হচ্ছে, আর খোদা তালা তার পুরনো সুন্নত বা নিয়মকে জারি করবেন না। এটি কিভাবে হতে পারে? পাপের উপর বা মিথ্যার উপর মানুষ সবসময় প্রতিষ্ঠিত থাকতে পারে না, অবশেষে একদিন সে এটি ছেড়েই দেয়। কিন্তু আমার স্বভাবই বড় অদ্ভুত যে আমি 24 বছর ধরে অনবরত মিথ্যার উপর প্রতিষ্ঠিত আর মিথ্যা বলে যাচ্ছি, আর এর মোকাবেলায় খোদা তালাও নীরব, বরং সবসময় সাহায্য এবং সমর্থন দিয়ে যাচ্ছেন। ভবিষ্যৎবাণী করা বা অদৃশ্যের জ্ঞান সম্পর্কে কিছুটা অবগত হওয়া এটি কোনো সামান্য ওলির জন্য সম্ভব নয়। এ নেয়ামত শুধু তাকেই দেয়া হয় যে খোদাতালার দরবারে বিশেষ সম্মান এবং পদমর্যাদা রাখে। মসিহ ইসলাম আরও বলেন যে যদি কোনো ব্যক্তি খোদা সম্পর্কে মিথ্যা বলে, খোদার নামে মিথ্যা বলে, তাকে ধ্বংস করে দেয়া হবে। জানে না কেন রসুলুল্লাহকে এখানে বিশেষ বা বিশেষত্ব দেয়া হয়, কারণ কি যে রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি মিথ্যা বলেন তাকে ধ্বংস করা হবে, আর অন্য কেউ যদি আল্লাহর নামে মিথ্যা বলে তাকে কিছু বলা হবে না। এভাবে তো নিরাপত্তা উঠে যাবে পৃথিবীতে, এবং সত্যবাদী আর প্রতারকের ভিতর যে আর কোনো পার্থক্যই তাহলে আর থাকে না। হযরত মসীহ ইসলামের উপর যারা আপত্তি করে তারা বলে যে এই আয়াত তো শুধু মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য ছিল, অন্য কারোর জন্য নয়। তো এর ব্যাখ্যা মসীহ ইসলাম করছেন যে আল্লাহ তাআলা রসূলুল্লাহকে ধৃত করতেন, আর অন্য কোন ব্যক্তি যাচ্ছে তাই বলুক বা যে মিথ্যা ইচ্ছা বলুক, খোদা তালা সম্পর্কে সে ধরা পড়বে না। এটি কি করে হয়? হযরত মসীহ মওউদ আলাইহিসসালাম নিজের সত্যতার মানদণ্ড বা মাপকাঠি হিসেবে এটিকেই পেশ করেছেন, যে মাপকাঠি স্বয়ং খোদা তালা কোরআনে কারিমে প্রতিষ্ঠিত করেছেন সত্যবাদের। এই মানদণ্ডে, এই মাপকাঠিতে প্রত্যেক সত্যবাদীকে মাপা যেতে পারে। আসওয়াদ আল আনসি এবং মুসাইল আহমদ কাজাবের যে পরিণাম তা ইসলামের ইতিহাসে, ইসলামের ইতিহাসের পাতায় লিখিত এবং সংরক্ষিত আছে। তা সত্ত্বেও কি মুসলমান হযরত মসীহ ইসলামকে মিথ্যাবাদী আখ্যা দেবে? অতএব খোদার বাণীর সম্পর্কে হাসি ঠাট্টা থেকে অন্তত পক্ষে তাদেরই বিরত থাকা উচিত যারা কোরআনের উপর ঈমান রাখে। হযরত মসীহ মওউদ আলাইহিসসালাতু ওয়াসসালাম যারা মুসলমান হবার দাবি করে খোদার কথাকে নিজেরাও বুঝতে চায় না, আর সাধারণ মানুষকে বুঝতে দিতে চায় না, শুধু দাবি করে না তারা, বরং বলে যে আমরা খোদার বাণীকে, খোদার কথাকে খুব ভালোভাবে বুঝি, খোদার উক্তির সূক্ষ্মতাকেও আমরা বুঝি। এই দাবির পরও নিজেরাও বুঝতে চায় না আর সাধারণ মানুষকেও বাধা দেয়, সাধারণ মানুষকেও বুঝতে দেয় না। একবার হযরত মসীহ আলাইহিসসালাম বাইবেলের দৃষ্টিকোণ থেকে এটি প্রমাণ করেন যে মিথ্যাবাদী নবী ধ্বংস হয়। হযরত মসীহ মওউদ আলাইহিসসালাতু ওয়াসসালাম বলেন যে এটি থেকে প্রমাণিত, ঐশী গ্রন্থ থেকে প্রমাণিত, এবং ও সমস্ত ঐশী গ্রন্থ এ বিষয়ে এ ব্যাপারে একমত যে মিথ্যা নবীকে ধ্বংস করা হয়। এখন এই কথা শুনে এই যুক্তি দেয়া যে আকবর বাদশাহ নবী হওয়ার দাবি করেছে বা রোশন দিন জলন্ধরের দাবি করেছে বা অন্য কেউ করেছে কিন্তু ধ্বংস হয়নি, এটি আরেকটি আহমকের কাজ। এ কথা যদি সত্য হয়, অর্থাৎ এরা যদি নবুয়তের দাবি করে থাকে আর এরপর 23 বছর পর্যন্ত যদি তারা ধ্বংস না হয়, তাহলে এদের লেখনের মাধ্যমে এদের দাবি প্রমাণ করা উচিত, আর সেই এলহাম উপস্থাপন করা উচিত যে এলহাম খোদা তালার নামে তারা মানুষকে শুনিয়ে থাকবে। অর্থাৎ তাদের বলতে হবে যে আমার উপর এইভাবে ওয়াহি হয়েছে, এই ভাষায় ওয়াহি হয়েছে যে আমি খোদার নবী এবং রসুল। আসল তাদের ওয়াহির আসল শব্দ প্রমাণ সাপেক্ষে উপস্থাপন করতে হবে। আমরা নবুওয়াতের ওহী সম্পর্কে কথা বলছি, নির্দিষ্ট বাক্য উপস্থাপন করে বলতে হবে যেটি খোদা তালার কালাম যা আমাদের উপর নাজেল হয়েছে। হুজুর বলেন যে বস্তু প্রথমে প্রমাণ দিতে হবে, অর্থাৎ যে ব্যক্তি নবুওয়াতের দাবি করেছে সে খোদার কোন বাণী উপস্থাপন করেছে, এরপর প্রমাণ দিতে হবে 23 বছর পর্যন্ত তার উপর যে ওহী বাণী নাজেল হয়েছে সেটি কি, অর্থাৎ আল্লাহ তাআলার বাণী হিসাবে যা মানুষকে শোনানো হয়েছে তা উপস্থাপন করতে হবে, যা থেকে নিশ্চিত হওয়া যাবে যে 23 বছর পর্যন্ত সেই বাণী আল্লাহর বাণী হিসাবে উপস্থাপন করা হয়েছে বা কোরআন শরীফের মতো একটি গ্রন্থের আকারে তা প্রকাশ করা হয়েছে যা আল্লাহর বাণী যা আমার উপর নাজেল হয়েছে। যতক্ষণ পর্যন্ত এমন প্রমাণ সামনে না আসবে ততক্ষণ বেঈমানের মতো বিশ্বাসীনের মতো কোরআনের উপর আক্রমণ করা এবং আয়াত লাউ তাকাওয়ালা নিয়ে হাসি ঠাট্টা করা, এই সকল দুষ্কৃতকারীদেরই কাজ। যাদের আল্লাহর উপর কোন ঈমান নেই তাদের কালেমা পড়া শুধু কথার কথা, অভ্যন্তরীণ ভাবে আন্তরিক ভাবে তারা ইসলামের উপর ঈমান রাখে না, অস্বীকার করে। তো মুসলমানদের ভাবা উচিত, চিন্তা করা উচিত, সত্যবাদী এবং মিথ্যাবাদীকে মিথ্যাবাদীর পার্থক্য করার জন্য এটি একটি মাপকাঠি। এক জায়গায় ঐশী সমর্থন এবং শত্রুর আক্রমণের মোকাবেলায় খোদা তাআলা যে তার জন্য যথেষ্ট ছিলেন তার প্রমাণস্বরূপ মসীহ ইসলাম জোরালোভাবে বলেন যে, প্রথমে তিনি মহানবী ইসলামের কথা বলেন, একই সাথে এরপর নিজের কথা উল্লেখ করেন। তিনি বলেন যে স্মরণ রাখা উচিত যে পাঁচবার মহানবী ইসলামের জীবনে অত্যন্ত নাজুক অবস্থার সৃষ্টি হয়েছে, যখন প্রাণ নাশের সমূহ আশঙ্কা দেখা দিয়েছিল। কিন্তু মহানবী ইসলাম যদি খোদার সত্য রসুল না হতেন তাহলে অবশ্যই ধ্বংস হতেন। প্রথম ঘটনা হচ্ছে যখন মক্কার কুরাইশ মহানবী ইসলামের ঘর ঘেরাও করে এবং কসম খায় যে আজ আমরা তাকে অবশ্যই হত্যা করব। দ্বিতীয়ত সেই ঘটনা যখন কাফেরদের বিরাট একটি দল পাহাড়ের সেই গুহার মুখে গিয়ে উপস্থিত হয়েছিল, যে গুহায় মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু বকর সহ গোপনে অবস্থান করছিলেন। তৃতীয়বার সেই নাজুক পরিস্থিতি যখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একা ছিলেন, কাফের তাকে পরিবেষ্টন করে ফেলে এবং তার উপর অনেক তরবারি চালানো হয় কিন্তু কোনো কাজ হয়নি, এটি একটি নিদর্শন ছিল। আর চতুর্থবার এক ইহুদের নারী মাংসে বিষ মিশিয়ে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খাওয়ার জন্য পরিবেশন করে, সেই বিষও ছিল অত্যন্ত তীব্র মারাত্মক এবং পরিমাণ অনেক বেশি ছিল, কিন্তু আল্লাহ তাআলা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রক্ষা করেছেন। পঞ্চমবারের ঘটনা ছিল অত্যন্ত বিপজ্জনক, যখন পারস্য সম্রাট খসরু পারভেজ মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করার দৃঢ় সংকল্প করেছিল এবং তাকে গ্রেফতার করার জন্য সৈন্য প্রেরণ করেছিল। এই ঘটনা থেকে স্পষ্ট যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই দারুণ বিপজ্জনক অবস্থা থেকে প্রাণে বেঁচে যাওয়া এবং পরিশেষে শত্রুর উপর বিজয় লাভ করা এমন এক শক্তিশালী দলিল যে থেকে নিঃসন্দেহে প্রমাণিত হয় যে হযরত ইসলাম সত্য ছিলেন এবং খোদা ছিল তার সাথে। এর ব্যাখ্যা হযরত মসীহ মাউদ ইসলাম আবার বলেন, খোদা তাআলা যে তাকে সাহায্য করেছেন, সমর্থন করেছেন, খোদা তার ছিলেন। তার দৃষ্টান্ত দিকে বলেন যে অদ্ভুত বিষয় হল পাঁচটি বিশেষ মুহূর্ত আমার জীবনে এমন আসে যখন প্রাণ এবং সম্মান চরম হুমকি কবলিত হয়। প্রধানত সেই মুহূর্ত যখন ডক্টর মার্টিন ক্লার্ক আমার বিরুদ্ধে হত্যার মামলা করে, দ্বিতীয়ত যখন পুলিশ দুই সাহেব ডেপুটি কমিশনার গোদাসপুরের কাছারিতে আমার বিরুদ্ধে ফৌজদারি মামলা করে, তৃতীয়ত সেই ফৌজদারি মামলা যখন করমদিন নামে এক ব্যক্তি জেহলামে আমার বিরুদ্ধে দায়ের করে, চতুর্থ সেই ফৌজদারি মামলা যা একই করমদিন গুরুদাসপুরে আমার বিরুদ্ধে দায়ের করে, পঞ্চম লেখরাম নিহত হওয়ার পর যখন আমার ঘরের তল্লাশি নেওয়া হয় শত্রু সকল চেষ্টা করে আমাকে হত্যা প্রমাণ করার, কিন্তু এই সমস্ত মামলায় তারা ব্যর্থ হয়েছে। তিনি বলেন, নিজ প্রভু এবং মনিবের দাসত্বে এবং আনুগত্যে আমার মসি এবং মাহদি হওয়ার যেই দাবি রয়েছে সেই দাবির আল্লাহ তাআলা বেশ কয়েকভাবে সমর্থন করছেন আর সাদৃশ্য উপস্থাপন করে মসিহ মাউদ ইসলাম এই বিষয়টা তুলে ধরেছেন। যদিও প্রভুর এবং মনিবের পদমর্যাদা দাস থেকে নিঃসন্দেহে অনেক উন্নত, কিন্তু এই সত্যবাদী দাসের জন্য দাসত্বের সুবাদে খোদা তাআলা যে তার জন্য যথেষ্ট ছিলেন তার স্বাক্ষর তিনি রেখেছেন। এছাড়া আরও কিছু ঘটনা আছে যা গত খোদবায় সময়ের স্বল্পতার কারণে তুলে ধরতে পারেনি, এখন আপনাদের সামনে আমি সারাংশ স্বরূপ তা তুলে ধরছি। ডক্টর মার্টিন ক্লার্কের মামলার কথা বলেছি আমি, জামাতের ইতিহাসে অত্যন্ত প্রসিদ্ধ একটি মামলা, যে মসিহ মওউদের বিরুদ্ধে করা, হিন্দু খ্রিস্টান মুসলমান সবাই সমবেত হয় তার বিরুদ্ধে। এই কাহিনী অতি দীর্ঘ, আল্লাহ তাআলা তাকে নির্দোষ প্রমাণ করেন। হাসি ঠাট্টা বা হাসি বিদ্রুপকারীদের খোদা কেমন ব্যবহার করে, বা যারা তাকে তার বিদ্রুপের বা তাকে হাসি ঠাট্টা করার অভিপ্রায় রাখে খোদা তাদের সাথে কেমন ব্যবহার করেন, এক্ষেত্রে আমি তার একটি দৃষ্টান্ত তুলে ধরছি। আল্লাহ শত্রুর সাথে কেমন ব্যবহার করেছেন দেখুন, হযরত মসীহ মওউদ আলাইহিস সালাতু ওয়াসসালামের নিজের ভাষায় শুনুন, তিনি বলেন, প্রকৃতপক্ষে সেই খোদা অত্যন্ত শক্তিশালী খোদা, যার প্রতি ভালোবাসা এবং বিশ্বস্ততার সাথে যে ঝুঁকে মেনত হয় সে কখনো ব্যর্থ হয় না। শত্রু বলে যে আমরা নিজেদের ষড়যন্ত্রের বলে তাকে ব্যর্থ করব, আর দুর্বিষন্ধি যে রাখে সে মনে করে যে আমি এতে পিষ্ঠ করব, কিন্তু খোদা বলে যে নির্বোধ, আমার বিরুদ্ধে যুদ্ধ করতে চাও, আমার প্রিয়কে তুমি লাঞ্ছিত করতে চাও, সত্যিকার অর্থে আকাশে যতক্ষণ কোন বিষয়ে সিদ্ধান্ত হয় না তা পৃথিবীতে কখনো সংগঠিত হতে পারে না। এই পৃথিবীর কোন মানুষের হাত আকাশে যতটা দীর্ঘ করার সিদ্ধান্ত হয়েছে তার তুলনায় দীর্ঘ হতে পারে না। খোদা তালা কিভাবে তাকে সাহায্য করেছেন এই মামলায় সেই বিষয়টি বর্ণনা করতে গিয়ে মুসলিম ইসলাম লেখেন, যে শত্রু তার তাকে লাঞ্ছিত করতে চেয়েছে তাকে তার লাঞ্ছনার আল্লাহ তালা কিভাবে বিধান করেছেন দেখুন। আমি ডেপুটি সাহেবের কাছারিতে যখন পৌঁছি এই মামলার জন্য, ডেপুটি সাহেবের সামনে যখন আমি আসি, আমি দেখি যে পূর্ব থেকে আমার জন্য সেখানে চেয়ার রাখা হয়। আমি যখন পৌঁছলাম তখন সাহেব অত্যন্ত নমনীয়তার সাথে শ্রদ্ধার সাথে ইশারা করলেন যেন আমি চেয়ারে বসি। তখন মোহাম্মদ হোসেন বেটালভি এবং আরো কয়েকজন যারা আমার লাঞ্ছনা দেখার জন্য এসেছিল তারা হতভম্ব হয়। তারা ভাবে যে এই দিন তো এই ব্যক্তির লাঞ্ছনার দিন হবে আমরা ভাবছিলাম, কিন্তু এই ব্যক্তিকে বড় শ্রদ্ধা এবং ভালোবাসার সাথে চেয়ারে বসানো হয়েছে। মুসলিম ইসলাম বলেন যে আমি তখন ভাবছিলাম যে এই যে আজাব এটি সামান্য নয় আমার শত্রুদের জন্য, তারা আমার লাঞ্ছনা দেখতে চেয়েছে কিন্তু আমার সম্মান দেখছে, কিন্তু খোদা এরও আরো বেশি তাদেরকে লাঞ্ছনা দেখাতে চেয়েছেন, লাঞ্ছিত করতে চেয়েছেন। তখন যা ঘটে, বিরোধীদের নেতা মোহাম্মদ হোসেন বেটালভি যে আজ পর্যন্ত আমার প্রাণ এবং সম্মানের উপর আক্রমণ করে আসছে, ক্লার্কের পক্ষে সাক্ষ্য দিতে এসেছে আদালতকে নিশ্চয়তা দেওয়ার জন্য যে ব্যক্তি অবশ্যই এমনই, আর তার কাছে আশা সে অবশ্যই আব্দুল হামিদকে হত্যার জন্য পাঠাতেই পারে। আদালতের সামনে সাক্ষ্য দেওয়ার জন্য আসার পূর্বে ডাক্তার ক্লার্ক সাহেবের পক্ষে সুপারিশ করে যে এ ব্যক্তি আহলে হাদিসের এক প্রসিদ্ধ মৌলানা, তাকে চেয়ার পাওয়া উচিত, কিন্তু ডেপুটি কমিশনার সাহেব সেই সুপারিশ মঞ্জুর করেননি। মোহাম্মদ হোসেন বেটালভি এটি জানত না, সে জানত না যে পূর্বেই তার চেয়ারের ব্যাপারে কথা হয়েছে এবং আবেদন নাকচ হয়েছে। সাক্ষ্য দেওয়ার জন্য যখন তাকে ভিতরে ডাকা হয়, যেভাবে মৌলবীরা স্বার্থপর এবং সম্মানের লোভী হয়ে থাকে, সেই ডেপুটি কমিশনার বাহাদুরের কাছে চেয়ার ভিক্ষা চায়। সাহেব কমিশনার বলেন যে আদালতে তুমি চেয়ার পাও না, তাই আমরা তোমাকে দিতে পারি না। সে পুনরায় চেয়ারের লোভে নির্লজ্জের মতো বলে যে আমি চেয়ার পাই, আমার পিতা রহিম বক্স চেয়ার পেতেন আদালতে। সাহেব বাহাদুর বলেন যে তুমি মিথ্যুক, তুমি নিজেও চেয়ার পাও না, তোমার পিতা রহিম বক্স কখনো পায়নি, আমাদের কাছে তোমার চেয়ারের পক্ষে কোন লেখনই নেই। তখন মোহাম্মদ হোসেন বেটালভি বলে আমার কাছে চিঠি আছে, লাট সাহেব আমাকে চেয়ার দেন। এই মিথ্যা কথা শুনে সাহেব বাহাদুর খেপে যান, প্রধান নেতা বলেন যে বক বক করবি না, পিছনে যা, সোজা দাঁড়িয়ে যা। তখন মোহাম্মদ হোসেন বেটালভির উপর আমার দয়া হলো, করুণা হলো, তার অবস্থা মৃতের মতো ছিল, যদি তার শরীর কাটা হতো তখন হয়তো এক বিন্দু রক্তও পাওয়া যেত না। এমন লাঞ্ছনা সে দেখেছে যে সারা জীবন এমনটি আমি দেখিনি। আর বেচারা হতভাগা নীরব ভীতত্রস্ত পিছনে সরে যায়, সোজা দাঁড়িয়ে যায়। প্রথমে মেজের দিকে ঝুঁকেছিল, ঝুঁকে পড়ল, তাৎক্ষণিকভাবে আমার খোদারে এলহামের কথা মনে পড়ল যে নিমহীন উন্মানার আদায় হানা টাকা, অর্থাৎ যে তোমাকে লাঞ্ছিত করতে চায় আমি তাকে লাঞ্ছিত করব, এগুলো খোদার মুখের পবিত্র কথা, আর যারা তারাই সৌভাগ্যবান যারা এ নিয়ে চিন্তা করে। একই সাথে মুসলিম ইসলামের যে এলহাম ইন্না কাফাইনাকা আল মুস্তাহজিন, এটিও পুরা হতে আমরা এখানে দেখি যে মুসলিম ইসলামের লাঞ্ছনা দেখতে চেয়েছে যে এই মামলার ফয়সলার মামলার মাধ্যমে তাকে লাঞ্ছিত দেখতে চেয়েছে এবং হাসি ঠাট্টার যে সুযোগ তালাশ করত সে নিজে এসে এর লক্ষ্যে পরিণত হল। তো এই হল হুদা তালার সাহায্য এবং সমর্থন। এরপর হযরত মসীহ মাউদ ইসলামের জীবনে তার জীবদ্দশায় আরো একটি ঘটনা ঘটে। বারাইন আহমদিয়া যখন তিনি প্রকাশ করেন, ছাপেন, বিভিন্ন মানুষের কাছে সাহায্যের জন্য তিনি লেখেন, নবাব সিদ্দিক হাসান খান সাহেব যিনি অনেক বড় আলেম ছিলেন তাকেও লেখা হয়। ভূপালের নবাব ছিলেন তিনি, ভূপালের অধিবাসী ছিলেন। ধর্মীয় জ্ঞান ইয়েমান এবং ভারতের আলেমদের কাছ থেকে ধর্মীয় জ্ঞান অর্জন করেন। এরপর ভোপাল রাজ্যে চাকরি নেন আর পদোন্নতি পেতে পেতে মন্ত্রী হন এবং নায়েব নিযুক্ত হন। তার বিয়ে হয় রাজ্যের ওয়ালিয়া শাহজাহান বেগম সাহেবার সাথে তার বিয়ে হয়। তো পুরো রাজ্যের যে বাগডোর ক্ষমতার বাগডোর তার হাতে আসে। সে যুগে ইংরেজ সরকার তাকে নবাব ওয়ালাজা এবং মোতামেদুল মোহাম উপাধি তাকে দেয়। আহলে হাদিস ফিরকার অনুসারী ছিলেন, আহলে হাদিস ফিরকার সাথে তার সম্পর্ক ছিল। এই সমস্ত উপাধি আর এই শান সম্মান সত্ত্বেও তিনি নিজের লেখনের মাধ্যমে ইসলামের সেবা করতেন, ইসলামের প্রতি আকর্ষণ ছিল তার। হযরত মসীহ মওউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম স্বয়ং তাকে অত্যন্ত নেক এবং মুত্তাকী জ্ঞান করতেন। হযরত মসীহ মওউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন বারাহিনে আহমদিয়া লেখেন, এর প্রথম খণ্ড যখন প্রকাশিত হয়, বিভিন্ন মানুষকে তিনি লেখেন আর্থিক সাহায্যের জন্য বা বই ক্রয় করার জন্য, যে আপনারা বই ক্রয় করেন যেন দ্বিতীয়বার এটি ছাপা সম্ভব হয়। ওনাকেও লিখেছেন, ইনি প্রথমে ভদ্রতার খাতিরে উত্তর দেন যে ঠিক আছে কিছু বই আমরা ক্রয় করব, কিন্তু এরপর নীরব হয়ে যায়। হযরত মসীহ মওউদ পুনরায় তাকে স্মরণ করান। উত্তরে ইনি লেখেন যে ধর্মীয় বিতর্ক যে সমস্ত বইতে আছে সেগুলো ক্রয় করা বা সে বিষয়ে সাহায্য করা ইংরেজ সরকারের ইচ্ছা বিরোধী, তাই এ রাজ্যের কাছ থেকে এটি ক্রয়ের আশা রাখবেন না। এরা মসীহ মওউদের উপর অপবাদ আরোপ করে যে তিনি ইংরেজদের স্বরূপিত বৃক্ষ, আর এদের আলেমেরা স্বয়ং এবং বড় প্রসিদ্ধ আলেম এ ব্যক্তি, ইংরেজদের মনতুষ্টির জন্য সন্তুষ্টির জন্য বলছেন যে আমি ইংরেজদের খাতিরে এই বই ক্রয় করতে পারবো না। অথচ এই বই ইসলামের হেফাজত এবং ইসলামের প্রতিরক্ষার খাতিরে শত্রুর আক্রমণের উত্তর দিয়ে লেখা হয়েছে। যাই হোক, হাফেজ হামেদ আলী সাহেব বলেন যে এই ব্যক্তিকে যখন বইয়ের প্যাকেট পাঠানো হয়েছে তিনি বই ক্রয় করেননি, শুধু তাই নয় বরং সেই প্যাকেট ফেরত পাঠিয়েছেন। আর ফেরত পাঠিয়েছেন এভাবে যে প্যাকেট যখন তার কাছে পৌঁছে খুলে বই ছেড়ে ফেলেন এবং প্যাকেট ফেরত পাঠান। বইয়ের অবস্থা দেখার পর হযরত মসীহ মওউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন এটি দেখেন, রাগে তার চেহারা বদলে যায় এবং রক্তিম হয়ে যায়। হঠাৎ করে তার পবিত্র মুখ থেকে এই বাক্য নিঃসৃত হয় যে ঠিক আছে, তুমি তোমার সরকারকে সন্তুষ্ট করো আর একই সাথে দোয়া করেন আল্লাহ তাআলা তার সম্মানকে পদদলিত করুন। এরপর তিনি বলেন যে নবাব সাহেব আমাদের আশা ভরসার স্থল নন, বরং আমাদের আশা এবং ভরসার স্থল হলেন আমাদের খোদা, তিনি আমাদের জন্য যথেষ্ট। আল্লাহ করুন ইংরেজ সরকার নবাব সাহেবের প্রতি সন্তুষ্ট হোক। মীর আব্বাস আলী সাহেবের নামে মসীহ ইসলাম সেই যুগে একটি পত্র লিখেছেন। সেই পত্রে তিনি লেখেন যে প্রথম দিকে বই অর্থাৎ বারাইন আহমদে যখন ছাপা আরম্ভ হয়, বিভিন্ন ইসলামী রাজ্যে সাহায্যের জন্য লেখা হয়, বরং বইও পাঠানো হয় সাথে। তো মালের কোটলার নবাব ইব্রাহিম খান এবং মাহমুদ খান ছাতারের রেস এবং মাদারুল মাহাম জুনাগড় কিছু সাহায্য করেছেন। অন্যরা প্রধানত এদিকে মনোযোগ দেয়নি, আর কেউ কেউ কোন ওয়াদা করলেও তা আদায় করেনি। আর নবাব সিদ্দিক হাসান খান সাহেব ভোপাল থেকে অত্যন্ত বিরোধিতাপূর্ণ পত্র লেখেন। তিনি লেখেন যে আপনি এই সমস্ত রাজ্যের কাছে আশা রাখবেন না এবং কাজের জন্য খোদা তালাকে যথেষ্ট মনে করুন, আলাইসাল্লাহ বেকাফি নাবদাহ। এই ছিল তার হাসি ঠাট্টাপূর্ণ পত্র। খোদা তালা হজরত মসিহ ইসলামের দোয়া কিভাবে কবুল করেন দেখুন। কিছুদিন পরেই সেই নবাব সাহেবের সম্মান কিভাবে পদদলিত হয় দেখুন। যে নবাব ইংরেজদের সন্তুষ্টির ভিখারী ছিল, সেই ইংরেজ সরকার নবাব সাহেবের উপর বিভিন্ন অপবাদ অভিযোগ আনা হয় তার বিরুদ্ধে এবং তদন্ত কমিশন গঠন করা হয়। কমিশনের রিপোর্টের ফলাফল হল ইনি ইংরেজ সরকারের বিরুদ্ধে বিদ্রোহে মানুষকে প্ররোচিত করেছেন। আরো অনেক অপবাদ, আরো অনেক অভিযোগ তার বিরুদ্ধে সামনে আসে। সমস্ত উপাধি তার প্রত্যাহার করা হয়, ছিনে নেওয়া হয়, এমনকি মুসলমান যারা তাকে বড় আলেম জ্ঞান করত, সম্মান দিত, তারাও ইংরেজ সরকারকে বলে যে এই ব্যক্তির সাথে এমনই ব্যবহার হওয়া উচিত যা করা হয়েছে। তো এই ছিল তার সম্মানের অবস্থা। শেষের দিকে যখন সম্পূর্ণভাবে নিরুপায় হয়ে যায়, মুসলিমদের কাছে বিভিন্নভাবে সুপারিশ করা হয়, তিনি দোয়া করেন। সেই দোয়ার পর হযরত মুসলিমদের উপর এলহাম হয়েছে যে তাকে অসম্মান থেকে রক্ষা করা হবে। বরং লেখরাম ঠাট্টা করে মুসলিমদকে লিখেছে যে আপনি যে দাবি করেন আল্লাহ আপনার দোয়া শোনেন, তিনি আপনার সাথে আছেন, নবাব সিদ্দিক হাসান খান সাহেব মুসলমান, আজকাল অবস্থা তার শোচনীয়, বড় অপমানিত হচ্ছেন, তিনি তার জন্য দোয়া করেন না কেন, যেন আল্লাহ তাকে রক্ষা করতে করেন, আপনার দোয়া যদি এত বেশি গৃহীত হয়। মুসিম ইসলাম বলেন যে এটি ভিন্ন বিষয়, কিন্তু তা সত্ত্বেও তিনি দোয়া করেছেন। আর মসিহমদের মাধ্যমে খোদা তাআলা তার সম্মানকে পুনর্বহাল করেন। মুন্সি এলাহি বখশ নামে এক হিসাব রক্ষক বা অ্যাকাউন্টেন্ট ছিলেন। প্রথম দিকে মসিম ইসলামের মুরিদ ছিলেন, তার প্রতি গভীর ভাবে অনুরক্ত ছিলেন, এমনকি হযরত মুসলিম ইসলামের পা টিপাকে নিজের সম্মানের কারণ মনে করতেন, কিন্তু পরে পরে বিরোধিতা আরম্ভ করে অত্যন্ত অসম্মানজনক কথা বা শব্দ বলা আরম্ভ করে মুসলিম সম্পর্কে। এটিও বলা আরম্ভ করলেন যে মির্জা সাহেবের এলহামগুলো মিথ্যা ছাড়া আর কিছু নয়। আর মুন্সি সাহেব নিজের এলহামেরও দাবি করত, কিন্তু এগুলো ছাপত না, এজন্য বলতো যে মসিহ ইসলাম কোথায় তার বিরুদ্ধে মামলা না করে বসে। হযরত মসিহ ইসলাম তাকে নিশ্চয়তা দিলেন যে তাকে আশ্বস্ত করলেন যে চিন্তা করবেন না, আমার সম্পর্কে যে এলহামে ছাপতে চান না কেন ছাপুন, যা বলার ইচ্ছা হয় বলুন, আমি আপনার বিরুদ্ধে কোনো মামলাতে যাব না, কোন মামলা করব না। একই সাথে তিনি বলেন যেহেতু আমি স্বর্গীয় সিদ্ধান্ত চাই, অর্থাৎ উদ্দেশ্য হল মানুষ চেনা, এমন মানুষকে চিনে যার সত্তা মানুষের জন্য কল্যাণ করে, তাকে চিনে যেন সঠিক পথে প্রতিষ্ঠিত হওয়ার, মানুষ যেন এমন ব্যক্তিকেও শনাক্ত করতে পারে বা চিনতে পারে যে সত্যিকার অর্থে খোদার পক্ষ থেকে ইমাম। আর এখন পর্যন্ত তো মানুষ জানে না সে কে, শুধু খোদা তালাই তা জানেন, বা তারা জানে যাদেরকে খোদার পক্ষ থেকে অন্তর্দৃষ্টি দেওয়া হয়েছে, তাই এই ব্যবস্থা করা হয়েছে। অর্থাৎ বাবু সাহেব তার নিজের সমস্ত এলহাম আমার সম্পর্কে ছেপে দেন। অর্থাৎ মুন্সি সাহেবের এলহাম যদি আল্লাহর পক্ষ থেকে হয়ে থাকে, তাহলে আমার সম্পর্কে যে এলহাম হয়েছে সে এলহাম নিজের সত্যতার কৃষ্ণা অবশ্যই দেখাবে, অর্থাৎ এরপর অবশ্যই আমার উপর কোন ধ্বংসযজ্ঞ নেমে আসবে। আর এভাবে সৃষ্টি এক মিথ্যাবাদীর হাত থেকে রেহাই পাবে। অর্থাৎ বাবু সাহেব যেহেতু আমাকে কাজাব মনে করেন, অর্থাৎ আমি মসিহ মওউদ হওয়ার দাবি করে খোদা সম্পর্কে প্রতারণা আশ্রয় নিয়েছি, যে এমন ক্ষেত্রে আমি ধ্বংস হব। খোদা তালার পবিত্র দৃষ্টিতে যদি এমন কিছু থেকে থাকে, অর্থাৎ এই কুধারণার বিরোধী যদি কিছু হয়, অর্থাৎ খোদার পবিত্র দৃষ্টিতে আমি মসিহ মওউদ হয়ে থাকি, তাহলে আল্লাহ তাআলা অবশ্যই আমার পক্ষে সাক্ষ্য দেবেন, আমি প্রতিশ্রুতি দিচ্ছি যে আমার পক্ষ থেকে আপনার বিরুদ্ধে কোনো অভিযোগ করা হবে না, কোন আক্রমণ আপনার সম্মানের উপর করা হবে না, শুধু খোদা তালার কাছে সমস্যার সমাধান চাইব। অর্থাৎ আমি আমার দোয়া হবে যদি আমি প্রতারক না হই, মিথ্যাবাদী না হই, আর এই আক্রমণ যদি মিথ্যা আক্রমণ হয় আমার প্রতালে আমার আমাকে নির্দোষ প্রমাণের জন্য বাবু সাহেবকে মিথ্যাবাদী প্রমাণের জন্য খোদা যেন কোন নিদর্শন প্রকাশ করেন, কেননা নির্দোষ হওয়ার বা নির্দোষ প্রমাণিত হওয়ার বাসনা পোষণ করা এটি নবীদের সুন্নতে। ইউসুফ আলাহ ইসলাম এই দোয়াই করেছিলেন। তখন বাবু সাহেব 400 পৃষ্ঠার একটি বই লেখেন, সেই বইতে নিজের এলহাম গুলো উল্লেখ করেন যে কয়েকটি এলহাম আমি শোনাচ্ছি। তিনি বলেন, আমার উপর এলহাম হয় যে তোমার উপর শান্তি, তুমি জয়যুক্ত হবে, এবং তার উপর অর্থাৎ হযরত মসীহ ইসলামের উপর গজব বর্ষিত হবে এবং সে অবশ্যই ধ্বংস হবে। যেভাবে সহস্র সহস্র বিরোধী চায় সেভাবেই মির্জা সাহেবকে ধ্বংস করা হবে। ইনি আরো লেখেন যে প্লেগ নাজেল হবে এবং নিজ জামাত সহ প্লেগে আক্রান্ত হবেন মির্জা সাহেব এবং খোদা জালেমদের ধ্বংস করবে। ইনি আরো লেখেন যে যেই খেদমত বা যেই কাজ আমার উপর ন্যস্ত হয়েছে যতক্ষণ পর্যন্ত এক্ষেত্রে সফলতা লাভ না হবে আমি মৃত্যুবরণ করব না। এই ছিল তার এলহাম। ইনি যে বই লিখেছেন তার নাম হল আসায় মুসা, অর্থাৎ মুসার লাঠি। এটি হযরত মসীহ আলাইহিসসালাম একটি চ্যালেঞ্জ ছিল যাতে নিজের এলহাম অন্তর্ভুক্ত করে মসীহ মওউদকে তিনি পাঠিয়েছেন। এর ফলাফল কি দাঁড়িয়েছে? তিনি যে মাপকাঠি নির্ধারণ করেছেন সেই মাপকাঠি অনুসারে কোন এলহাম তার সত্য প্রমাণিত হয়নি। এক বন্ধুর জানাজায় তিনি গিয়েছেন, সেখানেই প্লেগে আক্রান্ত হন এবং তার বন্ধু প্লেগে আক্রান্ত হয়ে মারা যায়। ইনিও সেখানেই প্লেগে আক্রান্ত হয়ে 1907 সালে ইন্তেকাল করেন। পত্রপত্রিকায় এটি লিখেছে এরপর যে পরের পরিতাপ যে আসায় মুসার লেখক, অর্থাৎ আসায় মুসা বইয়ের লেখক প্লেগে শাহাদত বরণ করেছেন। প্লেগ 11 বছর যে আক্রমণ হানে পাঞ্জাবে, মসীহ মওউদ ইসলাম তার ঘর এবং তার জামাত খোদা তালার ফজলে নিরাপদ থাকে সেই প্লেগের আক্রমণ থেকে। আমরা দেখছি আজ খোদা তালার ফজলে আজ মসীহ মওউদ ইসলামের জামাত খোদার সাহায্য এবং সমর্থন পুষ্ট হয়ে সারা পৃথিবীতে প্রসার লাভ করছে, সারা পৃথিবীতে বিস্তৃত রয়েছে কোটি কোটি অনুসারী এই জামাতের, কিন্তু তাদের খবরাখবর নেয়ার কেউ নেই। এরপর তার আত্মীয় চাচাতো ভাই মির্জা ইমামদিন এবং নিজামদিন তারা তার বিরোধিতায় ইসলামের বিরোধিতায় হিন্দুদের সাহায্য করত, হিন্দুদের হাতে হাত রেখে ইসলামের বিরোধিতা করত, মহম্মদ ইসলামের বিরুদ্ধে বড় ঘৃণ্য নোংরা কথা বলত, লেখরামকেও ডেকে কাদিয়ানে আশ্রয় দেয় এবং 2 মাস সে সেখানে ছিল। এদের কাছে কোন সুযোগ মসীহ মওউদ ইসলামকে কষ্ট দেওয়ার এরা হেলায় নষ্ট করত না। হযরত মসীহ মওউদ ইসলামের সাথে সাক্ষাতের জন্য জামাতের যে বন্ধুরা আসত তাদের পথে বাধা সৃষ্টির জন্য দেয়াল সে পথে দাঁড় করায়। আহমদীদের কষ্ট হতো, অনেক বোঝানো হয়েছে, তাকে কোনোভাবে সে মানেনি। তো মসীহ মওউদ ইসলাম তখন বিরোধীদের বিরুদ্ধে এই একমাত্র মামলা করেন যেন জামাতের বন্ধুদের কষ্ট না হয়। আর এর জন্য মসীহ মওউদ ইসলাম অনেক দোয়াও করেন খোদা তালার দরবারে। আল্লাহ তালা আরবি ভাষায় এলহামে হযরত মসীহ মওউদ ইসলামকে খবর দিয়েছেন, এলহাম হলো ঘানে চলবে, আল্লাহর তাকদীর অবশ্যই প্রকাশিত হবে, এটি খোদার প্রতিশ্রুতি আর অবশ্যই পুরো হবে, কেউ এটিকে রদ করতে পারবে না, আমাকে আমার খোদার কসম এই কথাই সত্য, আর এতে কোনো পরিবর্তন আসবে না এবং এই বিষয়টি প্রচ্ছন্ন থাকবে না। আর একটি কথা প্রকাশ পাবে যাতে তুমি আশ্চর্য হবে, এটি সে খোদার ওয়াহি যিনি মহান মহাস্বর্গের অধিপতি, আমার প্রভু সেই সোজা পথকে পরিত্যাগ করেন না, অর্থাৎ সেই রীতি পরিত্যাগ করেন না যা মনোনীতদের জন্য তিনি নির্ধারণ করেছেন, তিনি তার সেই সমস্ত বান্দাদেরকে ভোলেন না যারা সাহায্য পাওয়ার যোগ্য। অতএব এই মামলায় তুমি প্রকাশ্য বিজয় লাভ করবে, কিন্তু এই সিদ্ধান্ত ততক্ষণ বিলম্বিত হবে যা আল্লাহ যে সময় আল্লাহ নির্ধারণ করে রেখেছেন। বাহ্যত উকিলরাও আশা ছেড়ে দিয়েছিল জয়যুক্ত হওয়ার। অবশেষে রেকর্ড থেকে এমন একটা কাগজ সামনে আসে যার পর সেই মামলার সিদ্ধান্ত মুসলিম ইসলামের সেই মামলার রায় মুসলিমদের পক্ষে যায় এবং দেয়াল ভেঙে দেয়া হয়। এখানে কথাও প্রণিধানযোগ্য যে বিচারক জাজ মুসলিম ইসলামকে অনুমতি দিয়েছেন, বলেছেন যে আপনি যদি চান তাহলে নিজামুদ্দিন ইমামদিনের বিরুদ্ধে আপনি মামলা করতে পারেন আর যে খরচ হয়েছে তাদের কাছে দাবি করতে পারেন। হযরত মসীহ মাউদ ইসলাম মামলা করেননি, কিন্তু তার উকিল মামলা দায়ের করে। যেদিন আদালতের নোটিশ আসে হযরত মসীহ মাউদ আলাইহিসসালাতু ওয়াসসালাম সেদিন কাদিয়ানের বাহিরে ছিলেন কোনো কাজে। নোটিশ যখন পৌঁছে মির্জা ইমামদিন তো ছিল না তখন, কিন্তু মির্জা নিজামদিনের অবস্থা তখন ছিল শোচনীয়। এলহা অনুসারে সবকিছু তাদের হাত থেকে হারিয়ে যায়। ১৪৩ টাকার নোটিশ আসে তার কাছে, কিন্তু তা আদায় করার সামর্থ্য ছিল না। তখন সে মুসলিম ইসলামকে বলে যে আমরা আপনার আত্মীয়, কিছুটা আমাদের দিকে দৃষ্টি রাখুন। মুসলিম বলেন যে আমি তো মামলা করিনি। আর তখন তিনি লিখিত দেন যে এরা যদিও বাহ্যত আমাকে অসম্মান করার অপমান করার চেষ্টা করছিল, কিন্তু আমাদের মামলা আমরা জয়যুক্ত হয়েছে, আমাদের যা ছিল আমরা পেয়েছি, এখন আমাদের আর প্রতিশোধ কোন প্রকারের প্রতিশোধ নেওয়ার কোন ইচ্ছা নেই। এই ছিল হযরত মুসলিম ইসলামের জীবন আদর্শ। মুসলিম ইসলাম বলেন যে হায় পরিতাপ, আমার বিরোধীরা বারবার এমন ব্যর্থতা দেখা সত্ত্বেও কখনো ভাবেনি যে এই ব্যক্তির পিছনে পর্দার অন্তরালে একটি হাত আছে যা তাদের এদের প্রতি আক্রমণ থেকে তাকে রক্ষা করে। যদি বিধি এদের জন্য বাম না হতো, অর্থাৎ তাদের প্রতিটি আক্রমণ থেকে খোদা আমাকে রক্ষা করেছেন, শুধু রক্ষাই করেননি বরং পূর্বেই অবহিত করেছেন যে তিনি আমাকে রক্ষা করবেন। তিনি আরো বলেন যে অদ্ভুত বিষয়টি, কারোর জন্য কি এটি বোধগম্য যে তাদের দৃষ্টিতে আমি কাজ এবং মিথ্যাবাদী, কিন্তু মোবাহেলার সময় এরাই ধ্বংস হয়। নাওজুবিল্লাহ, কি খোদাও কোনো ভুল করেন? এমন তথাকথিত নেকদের উপর কেন খোদার কহর নাজেল হয়? তারা ধ্বংসও হয় আবার লাঞ্ছনাও দেখে। তিনি বলেন যে মোরবেরা সকল প্রকারের বাধা দিয়েছে, তারা সকল চেষ্টা করেছে যেন মানুষ আমার কাছে আসতে না পারে। মক্কা থেকে ফতোয়া আনা হয়েছে, প্রায় 200 মৌলভি আমার বিরুদ্ধে কুফরি ফতোয়া দিয়েছে, ওয়াজিবুল কতল হর ফতোয়া তারা প্রকাশ করেছে, কিন্তু তাদের সকল চেষ্টা ব্যর্থ হয়েছে। যদি এসব কিছু মানুষের বানানো কাজ হতো তাহলে তোমাদের বিরোধিতার কোনো প্রয়োজন ছিল না, আমাকে ধ্বংস করার জন্য এত কষ্ট করার প্রয়োজন ছিল না, বরং আমাকে ধ্বংস করার জন্য বা মারার জন্য খোদা তালাই যথেষ্ট ছিলেন। আল্লাহ তালার পবিত্র সত্তার উপর তার এত বিশ্বাস ছিল, এতটা তিনি ভরসা করতেন খোদা তালার উপর। এই যে ভরসা খোদার নবীরা করেই থাকেন, খোদার নবীদেরই এতটা তাওয়াক্কুল বা খোদা তালার উপর এতটা বিশ্বাস থাকে। তিনি কখনো ভাবেননি, চিন্তাও করেননি যে খোদা আমাকে কোনো মুহূর্তে কোনো সময় সাহায্য প্রত্যাহার করবেন আমার প্রতি। হ্যাঁ, দোয়া আবশ্যক ছিল, দোয়ার উপর তিনি নির্ভর করতেন। হযরত মসীহ মওউদ আলাইহিসসালাম এক জায়গায় বলেন যে এক আরবের পক্ষ থেকে এক চিঠি আসে, চিঠিতে লেখা ছিল যে আপনি যদি আমাকে 1000 রুপিয়া পাঠিয়ে এখানে আপনার উকিল নিযুক্ত করেন তাহলে আমি আপনার শিক্ষার প্রচার করব। হযরত মুসলিম ইসলাম বলেন যে তাকে লেখো যে আমাদের কোনো উকিলের প্রয়োজন নেই, আমাদের উকিল একজনই যিনি 22 বছর ধরে আমাদের শিক্ষার প্রচার করছেন, তার বর্তমানে আমাদের অন্য কারো প্রয়োজন কি? তিনি নিজেই নিশ্চয়তা দিয়েছেন যে আলাইহিস সালাহু বিকাফেন আব্দাহু। তিনি আরো বলেন আমাদের কিছু সম্মানিত বন্ধু যারা ধর্মের ভালোবাসায় আমার অন্তরঙ্গ বন্ধুর মতো, মানবিক দুর্বলতা বশত আমার উপর তারা আপত্তি করে। যেখানে মানুষের অবস্থা এমন, সেখানে এত বড় বই লেখা যা ছাপতে সহস্র সহস্র টাকা লাগতে পারে, তা অযথা। তো তাদের উদ্দেশ্যে বলছে যে সেই সহস্র সহস্র সূক্ষ্ম কথা যা আমরা বইতে লিখেছি, যা বই বড় হওয়ার কারণ হয়েছে, তা যদি না লেখা হতো তাহলে বই প্রকাশ করা খুব একটা উপকারী হতো না। বাকি এই চিন্তা যতটুকু সম্পর্ক আছে যে রুপিয়া কোথেকে আসবে, তো এই সম্পর্কে মধ্যে বলছে যে এই ব্যাপারে আমাদেরকে ভয় দেখাবেন না। আমাদের খোদার উপর আমাদের এর তুলনায় অনেক বেশি বিশ্বাস আছে, যা কৃপণরা নিজেদের সন্দুকে রাখা ধন সম্পদের উপর ভরসা করে থাকে, যে এই সম্পদের চাবি সবসময় তাদের পকেটে থাকে। তো সেই তাদের সর্বস্বম খোদা নিজের ধর্ম, নিজের তহিদ এবং তার বান্দাকে সবসময় সাহায্য করবেন। আলাম তাআলা মান্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির। এই কয়েকটি ঘটনা মুসলিমদের জীবনী থেকে আপনাদের সামনে তুলে ধরেছে, অগণিত ঘটনা আপনারা জামাতের ইতিহাসে বা তার জীবনীতে আপনারা দেখতে পাবেন। তার ইন্তেকালের পরও আল্লাহ তাআলা যখনই তার জামাতের বিরুদ্ধে কোন অশান্তি বা ফিতনা দেখা দিয়েছেন, মুসলিমদকে সাহায্য করেছেন এবং তার কুফল এবং কুপরিণাম থেকে জামাতকে রক্ষা করেছেন। আর হযরত মসীহ ইসলামে যে জামাত কায়েম করেন, যে জামাত প্রতিষ্ঠিত করেন, তা পৃথিবীর সকল দেশে উন্নতি করছে। বিরোধিতা সত্ত্বেও পৃথিবীর কোন দেশে সরকারের পক্ষ থেকে বিধিনিষেধ সত্ত্বেও তার জামাত ক্রমশ প্রসারতা লাভ করছে। উপকরণের অভাব বা উপকরণের স্বল্পতা সত্ত্বেও আজকের যুগে এক বস্তুবাদী মানুষ যখন এদিকে এই দৃষ্টিকোণ থেকে দেখে, সে ভাবতেও পারে না যে এর সমাধান কিভাবে সম্ভব, কেননা তার দৃষ্টিতে অশেষ উপকরণের প্রয়োজন। এর জন্য জামাতের বাজেট দেখুন, আমাদের জামাতের যে সারা পৃথিবীর জামাতগুলোর যে মোট বাজেট, তা পৃথিবীর কোন কোন সম্পদশালী মানুষের সারা বছরের যে আয় আছে হয়তো সেই আয়ের তুলনায় অনেক কম। কিন্তু খোদা তালা আমাদের হাতে যে উপকরণ আছে, জামাতে যে উপকরণ দিয়েছেন, তাতে এত বরকত রেখেছেন, এত বরকত দিয়েছেন যে পৃথিবীর মানুষ সেটিকে অনেক সম্পদ মনে করে। যখনই কোন দুনিয়াদার মানুষের সাথে কথা হয়, তারা মনে করে জামাত হয়তো অর্থনৈতিক দিক থেকে অত্যন্ত দৃঢ় এবং অশেষ ধন সম্পদ এই জামাতের হাতে আছে, খোদার ফজল জামাত অনেক মজবুত, কেননা টাকা সঠিক জায়গায় খরচ হয়, সঠিক স্থানে খরচ হয়, সঠিক সময় খরচ হয়। আমার এক সফরে বেনিনের প্রেসিডেন্টের সাথে আমার সাক্ষাৎ হয়। তারা চায় যে সেখানে আজকাল বিনিয়োগ করা হোক, হয়তো এই দৃষ্টিকোণ থেকে আমার সাথে সাক্ষাৎ করেছেন। আমাকে জিজ্ঞেস করে যে জামাত এখানে কত মিলিয়ন ডলার বিনিয়োগ করবে, এই হলো তাদের ধারণা। সত্যিকার অর্থে খোদার পবিত্র হাত আমাদের সাথে আছে, খোদা আমাদের সাথে আছেন, প্রতিটি কাজ প্রতিটি প্রচেষ্টায় তিনি আমাদের সাথী হয়ে থাকেন। এটি সেই জীবন্ত এবং ইসলামের চিরঞ্জীব খোদার নিদর্শন, যা সবসময় প্রকাশ পায় এবং জামাতে আহমদিয়ার প্রতিটি মানুষ তা অনুভব করে এবং গায়ের আহমদিরাও তা অনুভব করে থাকে। ইনি আকাশ এবং ধরার সেই খোদা, যিনি বান্দাকে পৃথিবীতে যখন ধর্মের প্রচারের জন্য প্রেরণ করেন, তাদের সকল ভাবে সকল অর্থে তিনি নিশ্চয়তা দেন, আশ্বস্ত করেন এবং তিনি সকল অর্থে ঘোষণা করেন যে আলাইহিস সালাহু বে কাফেন আব্দাহু, যখন এই সমস্যা আসবে আমি তোমাদের সমস্যা নিরসন করব, আমি তোমাদের জন্য যথেষ্ট। সেই সমস্ত শত্রু যারা আল্লাহর প্রিয়দের হাসি ঠাট্টার লক্ষ্যে পরিণত করে বা হাসি ঠাট্টা করতে চায়, তাদের জন্য তিনি তার প্রিয়দেরকে নিশ্চয়তা দেন, আশ্বস্ত করেন যে ইন্না কাফাইনা কাল মুস্তাহজিন। এরপর খোদা তাআলা এই ঘোষণা করেন, আল্লাহু আলাম বি আদায়কুম কাফা বিল্লাহি ওয়ালিয়ান ওয়া কাফা বিল্লাহি নাসিরা। আল্লাহ তোমাদের শত্রুদের সবচেয়ে বেশি জানেন এবং আল্লাহ তাআলা বন্ধু হিসেবে যথেষ্ট, আর আল্লাহ তাআলাই সাহায্যকারী হিসেবে যথেষ্ট। তো এই হলো আমাদের খোদার জীবন্ত খোদা হওয়ার প্রমাণ, তার সাহায্য এবং তার সমর্থন এবং তার নিদর্শন যা প্রতিটি মুহূর্ত প্রতিটি স্তরে প্রতিটি পদক্ষেপে আমরা দেখতে পাই। খোদা করুন যেন আমরা সত্যিকার অর্থে এই দায়িত্ব পালন করতে পারি আর সবসময় তার সাহায্যের নিদর্শন যেন আমরা দেখি। আমি একটি কথা স্পষ্ট করতে চাই, গত খুতবায় বাহাউল্লাহর কথা এসেছিল, আমি বলেছিলাম যে নবুয়তের এক দাবিদার দণ্ডায়মান হয়েছেন। আসলে এটি বলা উচিত ছিল যে দাবিদার দণ্ডায়মান হয়েছেন, তার নবুয়তের দাবিও যদি তার মানা হয় তাহলে খোদার কোন সাহায্য তার সাথে ছিল বলে দেখা যায় না। আর এই কথার যতটুকু সম্পর্ক আছে যে বাহাই বই পুস্তকে বা বাহাইদের ভিতর এই ধারণা নেই যে তিনি সে ব্যক্তি নবী ছিলেন, এই কথাও ভুল, কারণ তার সন্তান সন্ততিদের বাউলাদের অনেকে এমন আছে যারা বলে যে বাহাউল্লাহ নবী ছিল বা কুতুব ছিল বা অলিউল্লাহ ছিল আর খোদা হওয়ার দাবি করেনি। কিন্তু সত্যিকার অর্থে বাহাউল্লাহর নিজের যে শরীয়ত যা যা প্রচার করা হয়নি তাতে খোদা হওয়ার দাবি দেখা যায়, তাই সত্যিকার অর্থে নিঃসন্দেহে তার নবুয়তের দাবি ছিল না। কিন্তু যদি কিন্তু কথা হচ্ছিল যে নবুয়তের দাবিও যদি তার মানা হয় তাহলে সেই খোদার সাহায্য তার পক্ষে দেখা যায় না, কেননা আজকাল অনেকে আহমদীদেরকে বাহাইদের সাথে তুলনা করে আর বলে যে উভয় মিথ্যাবাদী। কিন্তু আমরা দেখি যে একদিকে হযরত মসীহ মওউদ ইসলামের সাথে খোদার সাহায্য সমর্থন বৃষ্টির মতো বর্ষিত হয়েছে কিন্তু বাহাইদের পক্ষে খোদার কোনো সাহায্য দেখা যায় না। আসল বাহাই যে বই যেটি আকদস নামে পরিচিত এটা শরীয়তের বই, তাতে খোদা হওয়ার দাবি করেছে বাহাউল্লাহ, তাই নবুয়তের বিষয় নেই। কিন্তু যারা বলে যে সে নবী ছিল এবং তার মান্যকারীও রয়েছে তাহলেও খোদার কোনো সাহায্য আমরা এই ব্যক্তির সাথে দেখি না। এ প্রসঙ্গে আমি আরো স্পষ্ট করতে চাই যে কিছু অজ্ঞ মানুষ এদের দ্বারা প্রভাবিত হয়, আফ্রিকাতে অনেকেই আছে, পাকিস্তানেও অনেক আহমদের উপর এর প্রভাব পড়ে বাহাই কথাবার্তার। স্মরণ রাখতে হবে যে বাহাউল্লাহর নিজে দাবি করেছিল খোদা হওয়ার, নবী হওয়ার নয়, বই তার বই পুস্তক থেকে এটি বোঝা যায়। আর তার ছেলে যাকে সে নিজের স্থলাভিষিক্ত নিযুক্ত করেছে তাকেও সে খোদায়ের দাবিদার হিসেবে বিশ্বাস করত, অন্য ছেলেরা মনে না করলেও। যাই হোক, এদের একটা রীতি আছে, এরা এমন মানুষ যারা অজ্ঞ বা যারা শান্তিপ্রিয় এবং মানুষকে তারা নিজেদের জালে আবদ্ধ বা ফাঁসানোর চেষ্টা করে, সর্বপ্রথম তার সামনে খোদা হওয়ার দাবি উপস্থাপন করে না। কিন্তু ধীরে ধীরে যখন এরা বাহাই ধর্মের উপর প্রতিষ্ঠিত হয় তখন তারা সেই শরীয়তই উপস্থাপন করে যাতে বাহাউল্লাহ খোদা হওয়ার দাবি করেছেন, অর্থাৎ একদিকে মানুষও আবার অপরদিকে খোদাও, শরীয়ত তিনি নাজিল করেছেন আবার শরীয়ত প্রাপ্ত তিনি হয়েছেন, এই হল বাহাউল্লাহর অবস্থা। তার কিছু এমন অনুসারী, বরং তার ছেলে মৌলানা বুলাতা সাহেব বলেছেন, তিনি ফিলিস্তিনে ছিলেন, তিনি বলেন আমি দেখেছি সেখানে এদের ভিতর বাহাউল্লাহর ছেলে পাঁচ বেলার নামাজ, বাহাউল্লাহর এক আত্মীয় সেখানে পাঁচ বেলার নামাজ পড়তে আসত, অথচ বাহাউল্লাহ সাহেবের দৃষ্টিতে নামাজ তো পাঁচ বেলা নয়, পাঁচ বেলার নামাজের প্রয়োজনই নেই, নামাজ দুটো দুই বা তিন বেলার পড়লেও চলে। খ্রিস্টানদের প্রতি সহানুভূতি দেখুন, এরা বলে যে হযরত ঈসা আলাইহিস সালাম খোদার প্রতিচ্ছবি ছিলেন আর এই দিক থেকে তিনি খোদার পুত্র, একইভাবে বাহাউল্লাহ মূর্তিমান খোদা হিসাবে পৃথিবীতে এসেছেন, খোদা বাহাউল্লাহর আকারে নিজেকে পৃথিবীতে প্রকাশ করেছেন। আর একটি শিক্ষা হল এদের বাহাউল্লাহ বা বাহাইদের, অবস্থা দেখুন, খোদার অবস্থা দেখুন, একদিকে খোদা হওয়ার দাবি করে আর একদিকে দেখেন খোদা সাহেবের অবস্থা। বাহাউল্লাহ সাহেব লিখছেন যে আমি কারারুদ্ধ, দীর্ঘকাল কারাগারে ছিলেন, আমি বিভিন্ন আসমার বা নামের স্রষ্টা, আমি ছাড়া কোনো খোদা নেই, খোদা সাহেব কারাগারে কারারুদ্ধ। ইনি লেখেন যে আমি ছাড়া, যে নির্জন কারারুদ্ধ জীবন যাপন করছে, আমি ছাড়া আর কোনো খোদা নেই। যদি বলছেন মৃত্যুর পরও আমি মানুষের সাহায্যকারী হব, সে খোদা যিনি কারাগারেও আছেন, যিনি সহায় সম্বলহীন, কোনো শক্তি নেই, সেখানে মারাও যাবেন, এই খোদা মানুষকে সাহায্য করবে, এমন এমন খোদা যিনি কারা জীবন এড়াতে পারছেন না, তিনি কিভাবে অন্যদেরকে সাহায্য করবেন, আর নিজের জন্য সাহায্য করতে পারছেন না নিজেকে। এরপর আব্দুল বাহা যা তার বিশেষ মুরিদ ছিলেন, ইনি বলেন যে বাহাইদের সংখ্যা সম্পর্কে যখন জিজ্ঞেস করা হয় যে সংখ্যা কত হবে, তখন অস্পষ্ট উত্তর দেয় যে বলে যে হয়তো কোন খ্রিস্টান বাহাই হবে বা ইহুদি বাহাই বা ফ্রিমেসন বাহাই বা কোন মুসলমান বাহাইও থাকতে পারে, সব ধর্মে ধর্মের মানুষ বাহাই হতে পারে। অর্থাৎ তাদের ভিতরে এভাবে অনুপ্রবেশ করো যে ধীরে ধীরে প্রথমে তাদের সব ধর্মের শিক্ষা অনুসারে নিজেকে পরিবর্তন করো বাহাই বানানোর জন্য। এরপর যখন বাহাই ধর্মের উপর তার সে দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত হয়, তখন বাহাইয়ের খোদা হওয়ার যে বাহাউল্লাহর খোদা হওয়ার দাবি আছে তা উপস্থাপন করো। অদ্ভুত খোদাই দেখুন, খোদা তালা যখন নবীদের প্রেরণ করেন, খোদা বলেন যে আমার পয়গাম মানুষকে পৌঁছা বা যে জাতির জন্য পয়গাম দেওয়া হয়েছে তাদেরকে পৌঁছাও। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে সারা পৃথিবীর প্রতিটি মানুষের কাছে আমার পয়গাম পৌঁছাও। তার নায়েব, তার নিষ্ঠাবান প্রেমিক মসিম ইসলামকে আল্লাহ তালা প্রেরণ করেন এবং বলেন যে পৃথিবীর প্রান্তে প্রান্তে আমার বাণী পৌঁছাও। কিন্তু ইনি বলছেন, বাহাউল্লাহ সাহেব বলেন যে বাণী পৌঁছানোর প্রয়োজন নেই। বাহাউল্লাহ সে সমস্ত দেশে তবলিগ করা হারাম আখ্যা দিয়েছেন, এই সমস্ত দেশে তবলিগ করা হারাম আখ্যা দিয়েছেন, কিছুকাল নীরব থাকুন, কেউ যদি প্রশ্ন করে বলেন যে আমরা অজ্ঞ, ফিলিস্তিন এবং অন্যান্য স্থানে নীরবে এরা গোপনে এরা তবলিগ করে, মানুষের অভ্যাস, মানুষের স্বভাব এবং মানুষের প্রবণতার সামনে রেখে এরা তবলিগ করে। খলিফা সানি রাদিয়াল্লাহু আনহু লিখেছেন, এখানে ইংল্যান্ডে যখন এসেছেন তখন তার কাছে এক ইংরেজ মহিলা আসে, তার ইরানি বান্ধবী সহ। সেই ইংরেজ মহিলা বাহাই ধর্ম গ্রহণ করে। আমি তাকে, খলিফা সানি বলেন যে আমি জিজ্ঞেস করলাম যে কোরআন তো কাবের শরীয়ত নিয়ে এসেছে, বাহাউল্লাহ নতুন কি তোমাকে বলেছে? সে বলল যে ইসলামের শরীয়ত তো কামেল নয়, কেননা পুরুষ চার বিয়ে করবে, এটি তো মানব প্রকৃতির পরিপন্থী একটি কাজ। বাহাউল্লাহ বলেছেন এক বিয়ে করো। খলিফা সানি রাদিয়াল্লাহু আনহু বলেন যে ঠিক আছে, কিন্তু বাহাউল্লাহ সাহেব তো নিজে দুই বিয়ে করেছেন, অনেকে বলে তিন বিয়ে করেছেন। সে মহিলা বলল যে না না, এই বিয়ে তো দাবির পূর্বে করেছেন। আমি বললাম যে অদ্ভুত খোদা, যে খোদা এটিও জানে না যে দাবি করে আমি কি শরীয়ত বানাবো, পূর্বে বিয়ে করে বসলো। আমি বলে ঠিক আছে, নিজের ছেলেকে কেন দুই বিয়ে করালেন? সে তার ইরানি বান্ধবীকে জিজ্ঞেস করে, সে ইংরেজ মহিলা, সেই ইরানি বান্ধবী বলে যে হ্যাঁ উনি দুই বিয়ে করেছেন। খলিফা সানি বলেন যে আমি বললাম যে এখন বলো, উত্তর দাও। সে ইরানি বলে যে না, দ্বিতীয় স্ত্রীকে সে বোন হিসেবে অবলম্বন করেছে। খলিফা সানি বলেন যে আমি জিজ্ঞেস করলাম যে অদ্ভুত বোন, ও বোন যদি হয় তাহলে তার গর্ভে ছেলে কেন হলো, সন্তান কেন হলো? বোন থেকে তো উপস্থিত যারা ছিল তাদের সামনে এরা খুব লজ্জিত হলো। তো এই হলো এদের দাবি, সবসময় সাবধান থাকতে হবে আপনাদেরকে, এরা বড় এরা গোপনে বড় ধূর্ততার সাথে মানুষের উপর আক্রমণ করে। আর শরীয়ত সম্পর্কে বাহাউল্লাহ বলেছেন যে এটি যেন প্রচারও করা না হয়, এদিকে গোপন রেখেছে, লুকিয়ে রেখেছে, বরং নির্দেশ দিয়েছেন তিনি যে মানুষের সামনে যেন এটি প্রকাশ করানো হয়। খোদাতালা নিজের নবীদের সম্পর্কে বলেন যে আমি যে মিথ্যা দাবি করে, যে বলে যে আমি তার প্রতি আমার বাণী নাজেল করেছি, এমন ব্যক্তিকে আমি ডান হাতে ধৃত করি এবং জীবনশিরা কেটে দিই। কিন্তু যারা খোদা হওয়ার দাবি করে তাদের সম্পর্কে তিনি কথা বলেন যে আমি তাদেরকে ধৃত করব এবং এই পৃথিবীতে ধ্বংস করব। তিনি বলেন যে মাইয়াকুল মিনহুম ইন্নী লাহু মিন দুনিহি ফাযালিকা নাজজিহি জাহান্নাম ওয়া কাযালিকা নাজজি যালিমিন, অর্থাৎ তাদের মাঝে যে কেউ বলবে যে আমি আল্লাহর জায়গায় মাবুদ, আমরা তাকে জাহান্নামে নিক্ষেপ করব এবং জালেমদেরকে এইভাবে আমরা প্রতিদান দিয়ে থাকি। তো আল্লাহ তাআলা যারা খোদা হওয়ার দাবি করে তাদের শাস্তি নির্ধারণ করে রেখেছেন পরকালের জন্য। খোদা তাআলা যেখানে সত্য নবীদেরকে সাহায্য করেন, সমর্থন করেন, তাদের জন্য নিদর্শন প্রকাশ করেন, মিথ্যা নবীদের মিথ্যা দাবিকারকদের ধৃত করেন, এই পৃথিবীতে মিথ্যা দাবিকারকদের লাঞ্ছিত করেন, সেখানে যারা খোদা হওয়ার দাবিদার বা যারা ইলাহ হওয়ার মাবুদ হওয়ার দাবি করে তাদের সিদ্ধান্ত হবে মৃত্যুর পর, আর সেই শাস্তি হল জাহান্নামের অগ্নি। আল্লাহ তাআলা আমাদেরকে সত্যিকারের একত্ববাদী এবং তার প্রেরিত রসুলের সত্যিকার অর্থে আনুগত্য করার তৌফিক দিন, যেন খোদা যেন আমাদেরকে সদা তার রহমত এবং করুণার চাদরে আবৃত রাখেন এবং তার নৈকট্য প্রাপ্ত বান্দা আমরা হতে পারি।
আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাইনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নুমিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله عباد الله رحمكم الله إن الله يأمر بالعدل واللسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون اذكروا الله